আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, বিতর্ক ও বিভ্রান্তি। আমরা জানি যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্ষেত্রে একদম সাদা মাটা চোখেই উন্নয়নের লক্ষণ লক্ষ্য করা যায়। শহরের তরুণ সমাজ কিংবা গ্রামেও অনেকেই আগের তুলনায় অনেক সচ্ছল জীবনযাপন করছেন। 2002 সালের পর এখন মাথাপিছু আয় এবং মানুষের ক্রয় ক্ষমতা দ্বিগুণ হয়েছে বলে এশিয়া ফাউন্ডেশনের লেখায় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার দাবি করছে যে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার 7% ছাড়িয়ে যাবে। এখানে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বেশ কিছু প্রতিষ্ঠান অবশ্য দ্বিমত প্রকাশ করছে। তবে বিশ্বব্যাংকের ঢাকা অফিস আবার একথাও বলেছে যে বিশ্বের 128 দেশের মধ্যে যে 12 দেশের প্রবৃদ্ধি 6% বেশি, বাংলাদেশ তাদের অন্যতম। এও বোধহয় বাংলাদেশের জন্য কম সুখবর নয়। তবে প্রতিবন্ধকতা রয়েছে অনেক। রাজনৈতিক উপাদান এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে অভ্যন্তরীণভাবে সরকার ও বিরোধী উভয় পক্ষের তরফ থেকে। আজকের কল ইন শোতে সেই সব প্রসঙ্গ আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে আজ যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের পরিচালক ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বিষয়ক অতিরিক্ত পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকেও স্বাগতম। আর শ্রোতাদের জানিয়ে রাখি, আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। আপনাদের প্রতি অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেলিস্টদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের উত্তর ও সংক্ষেপে দেওয়ার। তাহলে প্রশ্ন নেওয়া যাক। প্রথম প্রশ্নটি করছেন ঢাকা থেকে শরীফ মুজিব। হ্যালো।
হ্যালো, আমি শরীফ মুজিব বলছি ঢাকা থেকে। হ্যালো ওয়াশিংটনের আজকের অতিথিদের কাছে আমি জানতে চাই, সরকার বলছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক এগিয়ে, বলছে উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে এখন রোল মডেল, আবার বিশ্বব্যাংক সহ অনেকেই সরকারের মতামতের সাথে কোন কোন জায়গায় দ্বিমত পোষণ করছেন। আসলে বিষয়টা কি, আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? এটা একটা আর একটা অন্য একটা দিক থেকে দেখা যায় যে 10 বছর আগেও বাংলাদেশের গ্রামে গঞ্জের অবস্থা আর এখনকার অবস্থা একেবারেই আলাদা, বিশেষ করে প্রযুক্তিগত ভাবে বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর এবং গ্রামে গ্রাম অনেক এগিয়েছে। যদি এই দুইটা বিষয় একটু বিস্তারিত আলোচনা করতেন আজকের আলোচকবৃন্দ।
ধন্যবাদ শরীফ মুজিব। আলোচক বৃন্দের কাছে যাওয়ার আগে আমরা দ্বিতীয় প্রশ্নটি নিচ্ছি, ঢাকার রামপুরা থেকে রকনুজ্জামান। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রকনুজ্জামান ঢাকার রামপুরা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে বাস্তবে সরেজমিনে গিয়ে কতজন সাধারণ মানুষকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল বা তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল যে তাদের জীবনে কতটুকু অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, সত্যিকার ভাবে কি উন্নয়ন ঘটেছে সেটা বাস্তব ভাবে কতজন সাধারণ মানুষের সাথে প্রশ্নোত্তর করেছে? এই হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2011 সাল থেকে এই পর্যন্ত আমরা ছোট বড় মিলিয়ে শুনে আসছি, কেউ বলছেন 700 থেকে 800 কলকারখানা বন্ধ হয়ে গেছে, কেউ বলছেন যে 1000 থেকে 1200, বা কেউ বলছেন প্রায় 1400 শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। আসলে কতগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, এর সঠিক পরিমাণ কত, আর এই হিসাবটা আসলে কে দিবে, এর জবাবদিহিটা কার কাছ থেকে পাবো? এই হলো আমার প্রশ্ন।
ধন্যবাদ। দুজনেরই প্রশ্ন নিয়ে আমরা প্রথমে যাচ্ছি ডক্টর সেলিম জাহানের কাছে। ডক্টর জাহান,
দুজনের প্রশ্নই আমি নিচ্ছি। প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, আমার মনে হয় এখানে কোনো দ্বিমতের অবকাশ নেই যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে, অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, বিভিন্ন পরিমাপক এবং বিভিন্ন সূচকও সেটা বলবে। আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক সেটা বলে, কিন্তু আমরা যদি মানব উন্নয়ন সূচকের দিকেও তাকাই তাহলে দেখতে পাবো যে আজকে বাংলাদেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে 71 বছর, যেখানে ভারত এবং পাকিস্তানে 67 বছর। যদিও জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের দিক থেকে ভারত এবং পাকিস্তান এগিয়ে আছে, এবং যদিও প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে আছে। সুতরাং সেখানে আমার মনে হয় যে কেউই দ্বিমত পোষণ করছেন না যে বাংলাদেশে প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। যেখানে বিশ্বব্যাংকের যে কথাটি বলা হয়েছে, যেখানে দ্বিমত প্রকাশ করছে কোন কোন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে যে এই প্রবৃদ্ধির হার কতটা, যেখানে বাংলাদেশ সরকার বলছেন যেটা 7% বেশি, বিশ্বব্যাংক বলছেন যে 7% কম। এখন আমরা জানি যে এই জাতীয় প্রাক্কলনে সবসময় একটা গরমিল থাকতে পারে এবং এটা 1% বেশি কি 1% কম এটা নিয়ে এটা বড় প্রশ্ন নয়, এবং আমার মনে হয় যে এই বিতর্কে যাওয়াটা নিতান্তই ভুল। কারণ ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গত বেশ কিছুদিন যাবৎ 1 দশক বা 1.5 দশকের ওপরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বছরে 6% বেশির মতো ছিল। সুতরাং বাংলাদেশের মতো একটি দেশে যে এই উচ্চ হারের প্রবৃদ্ধি শুধু অর্জন করা নয়, তাকে বজায় রাখা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে, সেটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এখন সংখ্যাগত দিক থেকে, পরিসংখ্যানের দিক থেকে যে বিতর্কটি, যেটা 7% বেশি কি 7% কম, আমার মনে হয় যে এই বিতর্কটি না করলেই বোধ হয় ভালো, কারণ এই বিতর্ক এবং এই বিভ্রান্তি আসলে আমাদেরকে কিছুই দেবে না। এরপরের যে কথাটি, সেটা হচ্ছে যে যে কথাটি বলেছেন যে 10 বছর আগে 15 বছর আগে গ্রামে গঞ্জের অবস্থা এবং বর্তমান যে অবস্থা তার মধ্যে একটা পার্থক্য প্রশ্নকর্তা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেখানে গুণগত পার্থক্য আছে, সেখানে পরিমাণগত পার্থক্য আছে। আমি যেটা বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যে উন্নয়নের গতিময়তা আমরা লক্ষ্য করছি, এবং আমরা লক্ষ্য করছি যে কেউই বসে নেই, বাংলাদেশের মানুষের উদ্ভাবনী শক্তি, তাদের সৃজনশীলতা, তাদের কর্মকুশলতা, তাদের সৃষ্টিশীলতা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং সেটা সত্যিকার অর্থেই ঠিক। আর তৃতীয় যে এই যে যে কথাগুলো বলা হচ্ছে যে শিল্প কারখানা কত বন্ধ হয়েছে, এটা আমার মনে হয় যে শিল্প অধিদপ্তর কিংবা শিল্প মন্ত্রণালয় যারা, তাদের কাছ থেকেই হয়তো এই সংখ্যাটি জানা যাবে।
ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোহসিন।
আমি ডক্টর সেলিম জাহানের বক্তব্যের সাথে আসলে সুর মিলিয়ে কারণগুলো যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখব যে বিগত প্রায় 1 দশক সময়কালের ভিতরে সরকার সুনির্দিষ্টভাবে বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে দেশের ভিতরে বিভিন্ন খাত ভিত্তিক বিনিয়োগ করেছেন, এবং সেই বিনিয়োগের সুফল আমার ধারণা অর্থনীতি ধারাবাহিকভাবে পাচ্ছে, এবং সে কারণেই হয়তো 6% উপরে প্রবৃদ্ধি বজায় রাখা যাচ্ছে, যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো বৈশ্বিক যে চাহিদার সংকট সে কারণে প্রবৃদ্ধি হয়তো ধরে রাখতে পারছে না। আমরা অবকাঠামো খাতে দেখছি যে বিদ্যুৎ খাতে লক্ষণীয় অগ্রগতি হয়েছে, গ্রামে গঞ্জে অবকাঠামো খাতে সরকার বিনিয়োগ করেছেন, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নে, এবং একই সাথে কৃষিখাতকে বিশেষভাবে নজরে রেখে এ খাতের জন্য সুনির্দিষ্টভাবে সাবসিডি এবং অন্যান্য ধরনের যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেটাও আসলে কৃষকদের অনেক উপকার হয়েছে। এবং একই সাথে আমরা ক্ষুদ্র বা মাঝারি শিল্পের ব্যাপারেও আমরা দেখতে পাচ্ছি সরকারের বিশেষ নজর রয়েছে, এবং সে কারণে এই খাতগুলোতে ঋণের প্রবাহও বেড়েছে। মোট কথা হলো এই সমস্ত কার্যক্রমগুলো নেবার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তার অর্থনীতিতে প্রবৃদ্ধি একটা ইতিবাচক অগ্রগতি হয়েছে, এবং সে কারণে মানুষের মাথা পিছু আয় গত 1 দশকে উল্লেখযোগ্য হারে বেড়ে এখন প্রায় $1467, এবং যে কারণে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। এবং একইভাবে আমিও সেটি বলতে চাই যে প্রবৃদ্ধির যে হিসেবটি নিয়ে প্রশ্নগুলো উঠছে সেটির ক্ষেত্রে এই জিনিসটি জানা দরকার, সেটি হলো যে সরকার যে তথ্য উপাত্র গুলো দিচ্ছে সেটির ব্যাপারে কতটুকু বিশ্বস্ততা বা মানে যোগ্যতার সাথে এই তথ্য উপাত্র গুলো দাঁড়াচ্ছে, সেটি পার্থক্য থাকবে সেটি ঠিক আছে, কিন্তু যদি অনেক বেশি পার্থক্য থাকে তাহলে যে কোনো তথ্য উপাত্র নিয়ে কিছুটা হলেও সংশয় দাঁড়ায়। যেমন কিছুদিন থেকে আমরা জানতে পাচ্ছি বিবিএস এর তথ্যে যে গত প্রায় 2 বছরে সেইভাবে আসলে কর্মসংস্থান বাড়েনি, কিন্তু একইভাবে অন্য উপাত্তে সরকার দাবি করছেন যে দারিদ্র অনেক কমে গেছে। এই যে তথ্যের মধ্যে যে একটা ফারাক বা পার্থক্য দেখা যাচ্ছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে পরিষ্কার করা দরকার, এবং সে কারণে এই স্থিতিবি থেকে আমরা বলছিলাম যে তথ্য উপাত্তের এই বিষয়গুলোকে একটি স্বাধীন একটি কমিশনের কাছে ছেড়ে দেওয়া যায় কিনা, তাহলে এই তথ্য উপাত্তের ব্যাপারে আরো বেশি নির্ভরতা বা বিশ্বস্ততা তৈরি হবে, এবং সরকারের কার্যক্রমের ব্যাপারেও জনগণের মধ্যে আরো আস্থা বাড়বে, এটা আমাদের কাছে মনে হয়। দ্বিতীয় যে জায়গাটি কিছুটা উল্লেখ করতে চাই সেটি হলো যে আমরাও মনে করি যে গ্রামাঞ্চলে বিগত সময়কালে যে ব্যাপক বিনিয়োগ হয়েছে কৃষিখাতে, সামাজিক খাতে, বিশেষ করে সরকারের সুনির্দিষ্ট যে সামাজিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কৌশল এবং সামাজিক নিরাপত্তার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো সরকার নিয়েছেন, তারও একটা ইতিবাচক ফল রয়েছে। একইভাবে কৃষিখাতে ব্যক্তি বিনিয়োগ বেড়েছে এবং রেমিটেন্সের ফ্লো যেহেতু বেড়েছে দেশে, এবং তারও একটা ইতিবাচক প্রতিক্রিয়া আমরা গ্রামাঞ্চলের অর্থনীতিতে দেখতে পাচ্ছি, এবং সে কারণে মানুষজনের আয় এবং তার তার ব্যয়ের কাঠামোতেও একটা ইতিবাচক অগ্রগতি হয়েছে। শুধু একটি জায়গায় আমার মনে হয় যে ডক্টর সেলিম জানের তথ্যের সাথে হয়তো একটু অন্যরকম হতে পারে, সেটা হলো যে কলকারখানার যে বন্ধ হয়ে যাওয়ার সংক্রান্ত তথ্যপত্র সম্ভবত শ্রম মন্ত্রণালয়ের যেটি ডিপার্টমেন্ট কিনা ফ্যাক্টরি ইন্সপেকশন করে থাকেন, তারা সাধারণত এই সমস্ত তথ্যপত্র গুলো সংগ্রহ করেন, হয়তো সেই জায়গা থেকে সুনির্দিষ্ট ভাবে এই তথ্যপত্র গুলো পাওয়া যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখা দরকার যে বিভিন্ন কারণে আসলে কলকারখানা বন্ধ হয় এবং একই সময় কিন্তু নতুন কলকারখানাও সৃষ্টি হয়। যেমন রানা প্লাজা পরবর্তী সময় তৈরি পোশাক খাতে শোনা যায় যে প্রায় 1000-এর উপর কারখানা বন্ধ হয়েছে, আবার একই সময় এটিও আমরা জানতে পারি যে প্রায় 500-এর মতো নতুন কারখানা যুক্ত হয়েছে। সুতরাং এই বন্ধ হওয়ার তথ্যটি নিয়ে হয়তো উদ্বেগ রয়েছে, কিন্তু আবার নতুন কারখানার মাধ্যমে কিন্তু উৎপাদন, কর্মসংস্থান এবং রপ্তানি এই জিনিসগুলো অব্যাহত থাকছে।
ধন্যবাদ আপনাকে। আমরা জানিয়ে রাখি যে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে এই কল ইন শো শুনছেন। আজকের বিষয় বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, বিতর্ক ও বিভ্রান্তি। আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন। এখন আমরা একটা কল পেয়েছি ম্যারিল্যান্ড থেকে, এখানে যুক্তরাষ্ট্রের মানে ওয়াশিংটনের নিকটবর্তী রাজ্য ম্যারিল্যান্ডের কলাম্বিয়া থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলাম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিতর্ক ও বিভ্রান্তির এই আলোচনায় আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো উন্নত দেশে পরিণত হওয়ার জন্য একজন লিকুয়ান কিংবা মাহাতির মোহাম্মদের সেই নিয়ন্ত্রিত গণতন্ত্র অনুসরণ করবে কিনা? ধন্যবাদ।
এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমরা আরো একটি প্রশ্ন ঢাকা থেকে জেসমিন শান্তা।
হ্যালো, আমি ঢাকা থেকে জেসমিনা শান্তা বলছি। প্যানেলিস্টদের কাছে আমার একটা প্রশ্ন জানাচ্ছি। সুশাসন বা গুড গভর্নেন্স এর একটা বড় হাতিয়ার হলো প্র্যাকটিস অফ ডেমোক্রেসি বা গণতন্ত্র চর্চা করা। যখন সরকারের সমস্ত মন্ত্রণালয়গুলো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে পারবে, তখনই দেশে উন্নতি হবে। বাস্তবে কি হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে, পুলিশ বাহিনীতে, নির্বাচনের ক্ষেত্রে কোনোখানেই গণতান্ত্রিক চর্চা নেই, ফলে সাংগঠনিকভাবে দেশে সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। গণতান্ত্রিক চর্চা ছাড়া দেশে উন্নয়ন সম্ভবপর নয়। এ ব্যাপারে প্যানেলিস্টরা কি মনে করছেন? ধন্যবাদ।
ধন্যবাদ জেসমিনা শান্তা আপনাকেও। আমরা পরস্পর বিরোধী মতামত শুনলাম। একজন বললেন যে নিয়ন্ত্রিত গণতন্ত্র দিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, আরেকজন বলছেন গণতন্ত্র এবং উন্নয়নের মধ্যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ডক্টর সেলিম জাহান,
দুটো প্রশ্নই খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আমি উন্নয়নকে একটু বৃহত্তর প্রেক্ষিত থেকে দেখি। উন্নয়ন মানে শুধু সম্পদের বিস্তার নয়, উন্নয়ন মানে শুধু মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি নয়, উন্নয়ন মানে শুধু মাত্র শিল্পায়ন নয়, উন্নয়ন মানে হচ্ছে যেখানে অর্থনৈতিক অগ্রগতি হবে সেই সঙ্গে সঙ্গে সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য দিকেও দেশ এবং সমাজ এগিয়ে যাবে। তো সেই রকমের একটা বৃহত্তর প্রেক্ষিত থেকে যদি আমরা দেখি, তাহলে পরে আমরা বলতে পারি না যে আমরা উন্নয়নের পথ ধরে চলব কিন্তু একজন একনায়ক বা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো একটি নিয়ন্ত্রিত গণতন্ত্রের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি মনে করি যে সত্যিকার অর্থে উন্নয়ন এবং গণতন্ত্রের মধ্যে বিরোধ নেই, তারা পরস্পর পরস্পরের পরিপূরক। গণতন্ত্র আমাদেরকে সেই জাতীয় একটি জায়গার সৃষ্টি করে যেখানে আমরা উন্নয়ন সম্পর্কে কথা বলতে পারি, উন্নয়ন সম্পর্কে আলাপ আলোচনা করতে পারি, উন্নয়নের বিতর্ক যেখানে হতে পারে, এবং এই আলাপ আলোচনা এবং বিতর্ক এগুলো সমাজকে তার যে দূরদৃষ্টি এবং সমাজকে তার যে লক্ষ্য সেটা নির্ধারণে সাহায্য করে। সুতরাং আমি সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়া এই জাতীয় একটা উদাহরণ এবং এই জাতীয় একটা পথ বাংলাদেশের উন্নয়নের জন্য আমি মেনে নিতে রাজি নই, কারণ সেখানে আমরা দেখতে পাবো যে নানান ভাবে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক মতবাদ এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটা কিন্তু লঙ্ঘিত হয়েছে। আর দ্বিতীয় যে কথাটিতে আসছি, যে গণতন্ত্র সেটা একটা সংস্কৃতি, গণতন্ত্র একটা চর্চার বিষয়। গণতন্ত্র শুধু ভোট গ্রহণ বা ভোট দান নয়, গণতন্ত্র শুধু প্রতিনিধি নির্বাচনও নয়। তো এটা যদি আমরা মেনে নিই, তাহলে গণতান্ত্রিক চর্চা বা গণতন্ত্রের সংস্কৃতি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক, তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, আমি কিন্তু এটা মনে করি না। আমি মনে করি যে গণতান্ত্রিক চর্চা এবং সংস্কৃতি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনেও আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। আমাদের মধ্যে ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনেও পরমত সহিষ্ণুতা, সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা যদি আমরা জাগিয়ে তুলতে পারি, তাহলে পরে সেই তার একটা প্রভাব পারিবারিক জীবনে এবং সমাজ জীবনে পড়বে। সুতরাং গণতন্ত্রের সংস্কৃতি শুধুমাত্র সরকার বা একটা বিশেষ প্রতিষ্ঠানের কাছেই আমরা দাবি করব, কিন্তু ব্যক্তিগত জীবনে, ব্যক্তি মানুষ আমরা সেটা চর্চা করব না, এটা বোধ হয় কাঙ্ক্ষিত নয়।
জি, ডক্টর গোলাম মোয়াজ্জেম।
আমি যেহেতু এই বিষয়ে খুব বিশেষজ্ঞ না, তবুও ডক্টর সেলিম জাহানের সাথে মিলিয়ে যতটুকু বলতে পারি যে আসলে কোন সুনির্দিষ্ট একজন ব্যক্তির মাধ্যমে বা অন্য একটা দেশের মডেল বাংলাদেশে পুরোপুরি অ্যাপ্লিকেবল হবে এটি ধারণা করবার কারণ নেই, এবং তার জন্য হয়তো বিশেষ প্রেক্ষাপট প্রেক্ষিত রয়েছে। এবং যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমেই এই দেশের সৃষ্টি, সুতরাং সেই ধারাবাহিকতার বা সেই চর্চার কিন্তু যথেষ্ট তাগিদ প্রয়োজন সবসময় কিন্তু আমরা অনুভব করি। এদিক থেকে আমার মনে হয় যে একক কোন ব্যক্তির কাঠামোর আলোকে দেশের উন্নয়ন চিন্তা না করে আমার মনে হয় যে একটি বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোর ভিতরে উন্নয়ন চিন্তা করা দরকার। এবং তবে যে জিনিসটি হয়েছে আমাদের দেশে, আমরা এরশাদ সরকারের পতন বা 90-এর দশক থেকে যেভাবে গণতন্ত্রের চর্চাটি দেখছি, সেই চর্চাটিকেও বহুদলীয় গণতন্ত্র বলছি ঠিকই আমরা, কিন্তু চর্চাটি কিন্তু সর্বাঙ্গীন ভাবে যেভাবে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠানগুলোর হওয়ার কথা সেটি না হয়ে এটি শুধু ভোটের দিনের একটি চর্চার ভিতরে, আনুষ্ঠানিকতার ভিতরে আটকে যাচ্ছে। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে বা এই সিস্টেম থেকে যে ধরনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা সেটি কিন্তু কোনোভাবেই পৌঁছায়নি, এবং সে কারণে সংসদগুলো কখনোই আসলে কার্যকরভাবে তাদের যে রোল সেটি কিন্তু কখনো পালন করতে আমরা দেখিনি, সেটি সরকারি দলই বলি অথবা বিরোধী দলই বলি। এবং সে কারণে এখন পর্যন্ত আমরা সংসদীয় গণতন্ত্রের সুফলটি দেখতে পাচ্ছি না। সুতরাং দীর্ঘমেয়াদে যদি আমরা আসলেও মনে করি যে আসলে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আমরা উন্নতি চাই, তাহলে গণতান্ত্রিক চর্চাটি শুধুমাত্র ভোটের সঙ্গে সম্পর্কিত না রেখে এর পরবর্তী সময়কালে, এক নির্বাচন থেকে অন্য নির্বাচনের মধ্যবর্তী সময়কালে সরকার এবং বিরোধী দল এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই গণতান্ত্রিক চর্চাগুলো দেখানো দরকার। আমার মনে হয় যে ডক্টর সেলিম জাহান ঠিকই বলেছেন যে ওই ধরনের চর্চাগুলো শুধু একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়ার কথা না, এটি ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্যান্য যে যেখানে অন্যান্য স্টেক হোল্ডার রয়েছে তাদেরও দায়িত্ব আসলে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য তাদের ভূমিকা রাখা।
নিশ্চয়ই। আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি তাসনিম আফিফা বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের এবং কর্মদক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হচ্ছে একটি কার্যকর ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা, এবং বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য উৎস হচ্ছে রপ্তানিমূলক পোশাক শিল্প। কিন্তু এই পোশাক খাতে আমাদের দেশের যেসব লোকরা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে একটি বড় অংশ প্রচন্ডভাবে দারিদ্র তাড়িত হয়ে এবং শিক্ষার সুযোগ না পাওয়াতেই এই খাতে এসেছেন। আমার প্রশ্ন হলো, যে দেশে এখনো জনগণের জন্য পুরোপুরিভাবে শিক্ষার মতো একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা যায়নি, সে দেশে
ধন্যবাদ আপনাকে তাসনিম আফিফা। এর পরের প্রশ্ন করেছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র একটি ব্যাপক বিষয়, এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 384টা। আমরা দৃশ্যমান এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখছি যে ব্যাপক উন্নতি, অথচ বাংলাদেশের এই 384টার বাইরে যে 30,000-এর ঊর্ধ্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কলেজ আছে, মাদ্রাসা আছে, সেগুলোর সংখ্যা মিলিয়ে আরো অনেক হবে। এই সব জায়গাতে জেলা পর্যায়ে খানিকটা উন্নতি হলেও থানা এবং গ্রাম পর্যায়ে বিন্দু মাত্র উন্নয়নের ছোঁয়া সেখানে লাগেনি। সংসদ সদস্যরা তাদের পছন্দের দিয়ে স্কুলকে উন্নয়ন করলে অধিকাংশ স্কুলগুলো তথ্য প্রযুক্তি বা সায়েন্স ল্যাব এই সমস্ত জায়গাতে এতটাই মুখ থুবড়ে পড়ে আছে যা অচিন্তনীয়। এগুলোকে দেখা যায় না বলে জনগণ মনে করছে সরকারের তথাকথিত কিছু উন্নয়নকে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মূল উন্নয়নের জায়গাটা শিক্ষাক্ষেত্র, সেই জায়গাটাতে কিন্তু খুব বেশি উন্নয়ন হয়নি। এটার পাশাপাশি আমি আরেকটু বলতে চাই যে সম্প্রতি একটি ঘোষণা আসছে 2018 সালের মধ্যে কিছু স্কুল জাতীয়করণ হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিগত 10 সাল থেকে আজকে 16 সাল অব্দি 294টা স্কুল, এটা কিন্তু অদ্যাবধি এই স্কুলগুলোর কোন রকম সুফল আসেনি। এই যে অদৃশ্যমান অনুন্নয়ন গুলোকে আমরা দেখতে পাই না, আর এই দৃশ্যমান সামান্য কিছু উন্নতিকে কতটা বাংলাদেশের উন্নয়ন বলে বা শিক্ষাক্ষেত্রের উন্নয়ন বলে প্যানেল মনে করছে, আর এর সঙ্গে পাশাপাশি অধিকাংশ বেসরকারি সেক্টরই কিন্তু অবহেলিত। কিছু সরকারি সেক্টরের উন্নয়নকেই কি আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়ন বলে বিবেচনা করব? ধন্যবাদ।
ধন্যবাদ শ্রাবণী সুর। আরেকজন এখন লাইনে আছেন, দীপক চক্রবর্তী। হ্যালো, হ্যালো,
নমস্কার।
নমস্কার, আপনি কোথেকে বলছেন?
আমি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে বলছি।
হ্যাঁ, বলুন বলুন বলুন।
আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক উন্নয়ন, তা আমি বলবো আগে না বলে নয়। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে বিপুল উন্নয়ন করছে বাংলাদেশের প্রতি, শুধু খালি বাংলাদেশের প্রতি না, অন্য রাষ্ট্রগুলোতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করে যাচ্ছে।
আপনার প্রশ্নটা বলবেন খুব ছোট করে।
আমাদের অঞ্চলের মানুষ এক সময় যেটা আগেই ভাষা দিতে বলি, যেমন কচু শাক, ঘটিয়া শাক, অনেক জিনিস উন্নয়ন করে আগে মানুষগুলো গরিব দুঃখী মানুষগুলো খাইতে পারত। এখন বাংলাদেশে যেহেতু আমাদের উন্নয়ন হচ্ছে অনেক, আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো বলে আমাদের অর্থ উন্নয়ন মজুদ অনেক আছে। এখন যে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, এখন দেখি আমরা গ্রাম অঞ্চলে মানুষ যে আগে একবেলা মানুষ ভাত খাইতো, এখন তো 3 বেলার মানুষ পেট ভরা ফুল পেটে ভাত খাচ্ছে।
আপনার প্রশ্নটা করুন।
বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, এখন শিক্ষা খাতে অনেক, অর্থনীতি, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কিছু উন্নয়ন হচ্ছে। তা আমার যেটা প্রশ্ন, আমরা যেটা জানি আমাদের এখন খাদ্য ঘাটতি বাংলাদেশের মানে কতগুলো খাদ্য ঘাটতি মানে আমাদের মজুদ আছে আর কি, এই বিষয়ে বলবেন। ধন্যবাদ।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ দীপক চক্রবর্তী। আমরা কয়েক রকমের প্রশ্ন পেলাম। তাসনিমা ফিফা বলেছিলেন যে পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত অনেকেই দারিদ্র তাড়িত হয়ে শিক্ষা না পেয়ে এই কাজে এসছেন। শিক্ষার মতো মৌলিক উপাদান ছাড়া উন্নয়ন কি সম্ভব? শ্রাবণী সুরও শিক্ষার উপরই আলোকপাত করেছিলেন, বলছেন যে গ্রাম পর্যায়ে উন্নয়ন হয়নি শিক্ষাক্ষেত্রে এবং বেসরকারি স্কুলগুলো অবহেলিত। এবং দীপক চক্রবর্তী বলছেন যে ব্যাপক উন্নয়ন হয়েছে, খাদ্য খাতেও উন্নয়ন হয়েছে, সেই প্রসঙ্গটি। তা আমরা প্রথমেই যাচ্ছি ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনার কাছে।
আপনি যদি তৈরি পোশাক খাতের সাম্প্রতিক প্রবণতা দেখেন, দেখবেন যে এই খাতে এখন যে সমস্ত শ্রমিক আসছেন তার একটা অংশ এখনো গ্রাম থেকে আসছেন, তবে শহর থেকেও দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের শ্রমিকরাও কিন্তু এখন তৈরি পোশাক খাতে যুক্ত হচ্ছেন। এবং এদের যদি শিক্ষার ব্যাপারটা আমরা নজর দিই, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার হার কিন্তু বাড়ছে, এবং সেটার দুরকমের কারণে হচ্ছে। একটা হলো যে শিক্ষা খাতে যেহেতু শিক্ষা বিস্তার একটা ঘটছে, তার একটা সুফল হয়তো এই শিক্ষার্থীরা পাচ্ছেন। আরেকটি হলো যেহেতু নারী শ্রমিক, বিশেষ করে গার্মেন্টস খাতে যেহেতু নারী শ্রমিক এখনো 65%, তাদের মধ্যে কাজের সুযোগ যেহেতু তৈরি পোশাক খাতে রয়েছে, সেটিও গবেষণা দেখা গেছে সেটিও তাদেরকে ন্যূনতম শিক্ষা শিক্ষিত করবার জন্য উৎসাহিত করে। কিন্তু যেহেতু তৈরি পোশাক খাতে ঢুকবার জন্য এন্ট্রি ব্যারিয়ার হিসেবে কোনো ন্যূনতম শিক্ষার মান ধরা নেই, অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে তারা ক্লাস 5 বা ক্লাস 8 এর মতো শিক্ষা পুরোপুরি শেষ না করিয়ে হয়তো এ খাতে ঢুকছেন। ফলশ্রুতিতে যেটি হয় যে তারা আসলে খুব হাই স্কিল বা উপরের দিকের যে জবগুলোতে তাদের উন্নয়নের সুযোগটি কম থাকে, এবং এই সমস্যার কারণে কিন্তু এই তৈরি পোশাক খাতে আপগ্রেডেশনের যে সমস্যা সেটিও কিন্তু এই ন্যূনতম মাত্রায় শিক্ষা না থাকার জন্য এখানে একটা সমস্যার সৃষ্টি করছে। আমার মনে হয় যে সরকারের এবং একই সাথে অ্যাসোসিয়েশনগুলোরও উচিত হবে কিভাবে একটা ন্যূনতম বার সৃষ্টি করা যায়, এবং সরকারের উচিত হবে যে শ্রমিকদের ন্যূনতম শিক্ষার ব্যাপারটি নিশ্চিত করা এবং প্রশিক্ষণের ব্যাপারটি নিশ্চিত করা, যাতে তারা এন্ট্রি লেভেলে আরো বেটার এডুকেটেড হয়ে ঢুকতে পারে, তারা যাতে বেটার আউটপুট দিতে পারে, এবং তারা যেন সে কারণে তারা যাতে বেটার রিটার্ন বা তাদের যেন মজুরিটি যেন ভালো হয়। দ্বিতীয় যে বিষয়টি একটু আলোচনায় আসলো, সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট মাত্রায় বিনিয়োগ না হয়, আমার মনে হয় যে আমি এই কথাটির সাথে একমত। এ কারণে আমরা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে সরকারের যে বাজেট বরাদ্দ সেটি কিন্তু যদি আমি জিডিপি বা বাজেটের শতকরা হিসেবে তুলনা করি তাহলে কিন্তু এটি ধারাবাহিকভাবে কমে গেছে। এবং এটি কিন্তু একদিক থেকে দুশ্চিন্তার বিষয় যে মানব সম্পদ উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে যে যে জায়গায় আরো বিনিয়োগ প্রয়োজন সেই জায়গায় সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে যতটুকুই বা বিনিয়োগ হচ্ছে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই জিনিসটি যাচ্ছে না। আমার মনে হয় যে সরকারের উচিত হবে আগামী বছরের মানে যেহেতু সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সরকারের একটা উল্লেখযোগ্য লক্ষ্য হচ্ছে মানব সম্পদ উন্নয়নের দিকে নজর দেওয়া, সেই দৃষ্টিভঙ্গি থেকে সরকারের উচিত হবে যে বাজেট বরাদ্দে শিক্ষা খাতে আরো বেশি বরাদ্দ রাখা এবং একই সাথে এই বরাদ্দটি যাতে সুষ্ঠুভাবে বা ভারসাম্যপূর্ণভাবে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পর্যাপ্তভাবে সেই অর্থ সরবরাহ হয় এবং তার মাধ্যমে যাতে তাদের কারিগরি বা অন্যান্য যে সমস্ত মানের ক্ষেত্রে দুর্বলতা আছে সে সমস্ত এরিয়াতে যাতে সেই অর্থ ব্যবহার হয় সেই ব্যাপারগুলো নিশ্চিত করা।
ধন্যবাদ ডক্টর সেলিম জাহান।
আমি একটু সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে শিক্ষা ব্যবস্থার কথা বলতে চাই এবং সেখানে তিনটে প্রশ্ন। একটি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী যুগের যে কর্মজগৎ সেখানে আমরা গত দিনের শিক্ষা নিয়ে আমরা সেখানে সফলতা অর্জন করতে পারবো না এবং শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষতা বাড়াতে হবে যেহেতু আমরা জানি যে মানব সম্পদ অর্থনৈতিক অগ্রগতি এবং মানব উন্নয়নের জন্য অপরিহার্য এবং সেই দক্ষতা বাড়ানোর জন্য প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষার অর্জন মানে শুধুমাত্র শিক্ষায় অন্তর্ভুক্তি কিংবা কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে যাচ্ছে সেটা নয়। শিক্ষার অর্জন মানে হচ্ছে শিক্ষার গুণগত মানের দিকে তাকাতে হবে। পরিমাণগত দিকটি উল্লেখযোগ্যভাবে আমরা বেড়েছে আমরা জানি কিন্তু শিক্ষার গুণগত মান কতখানি বেড়েছে, আমাদের শিক্ষার্থীরা কি শিখছে, সুতরাং সেই ব্যাপারটি যদি আমরা না দেখি গুণগত মান যদি আমরা না দেখি তাহলে পরে আসলে মানব সম্পদ বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু আমরা অর্জন করতে পারছি না এবং এটা একটা বড় ব্যাপার। আর তৃতীয় ব্যাপারটি হচ্ছে যে আমাদেরকে বহির্বিশ্বের দিকে তাকাতে হবে এবং শুধুমাত্র অর্থনৈতিক সুযোগটি আমাদের আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি থেকে আসবে না, বহির্জগৎ থেকে এখন যথেষ্ট পরিমাণে বহির উৎসায়ন হচ্ছে যেখানে বিভিন্ন জিনিস এবং তার যে প্রক্রিয়া সেটা বিভিন্ন উন্নয়নশীল দেশে যাচ্ছে, তো সেটার সুযোগ যদি আমাদেরকে গ্রহণ করতে হয় তাহলে পরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অন্যভাবে দেখতে হবে। শিক্ষা ব্যবস্থায় একটা দ্বিত্বতা আছে, উচ্চবিত্তদের জন্য শিক্ষা নিম্নবিত্তদের জন্য শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা অবিজ্ঞান মনস্ক শিক্ষা, সুতরাং এই দ্বিত্বতাটাকে দূর করে যদি আমরা ওই বহির উৎসায়নের সুযোগটা গ্রহণ করতে পারি তাহলে আগামী পৃথিবীতে আমার মনে হয় যে আমাদের মানব সম্পদ আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে।
জি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে লিয়াকত আলী, হ্যালো।
জি হ্যালো,
আপনি আপনার প্রশ্নটা করবেন একটু।
জি জি জি, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে অবকাঠামো তৈরি করতেছে, অর্থনৈতিক অঞ্চল তৈরি করতেছে, এর মধ্যে এই এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশে যে জঙ্গিবাদ, যে উৎখান, স্বৈরাচার এইসবগুলোকে যে প্রভাবিত করতেছে, এই 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 প্রসঙ্গে আমি শুনতে চাই যে এইসব সরকারের যে উন্নতির অগ্রযাত্রা আমাদের মানব সম্পদকে কাজে লাগানো, অর্থনৈতিক উন্নয়ন যে সরকার যে পরিকল্পনা, সাথে সাথে এই জঙ্গিবাদ যে আমাদের উপরে মাথা ছায়া উঠতেছে এই কন্টিনেন্টাল এশিয়াতে, সেদিকে আমাদের কি কি করণীয়?
নিশ্চয়ই নিশ্চয়ই ডক্টর সেলিম জাহান, উন্নয়নের পরিপন্থী যে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে সে সম্পর্কে
আমরা এটা জানি যে সন্ত্রাসবাদ মৌলবাদ জঙ্গিবাদ এটা উন্নয়নের পরিপন্থী, কারণ এটা উন্নয়নের পরিপন্থী যেহেতু এটা বিজ্ঞান মনস্কতাকে সমর্থন করে না, যুক্তিবাদ মানে না এবং নারীর স্বাধীনতা এবং নারীর অগ্রগতিকে এটা রুখতে চায়। এখন এই জঙ্গিবাদ বা এই সন্ত্রাসবাদ যদি দূর করতে হয় তাহলে আমার মনে হয় যে কিছু কিছু পদক্ষেপ আমার দেশের অভ্যন্তরে নিতে হবে এবং কিছু কিছু পদক্ষেপ সেটা আঞ্চলিকভাবে নিতে হবে। যেমন আঞ্চলিকভাবে যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটা কৌশল বার করা যায়, যাতে এই জঙ্গি বা সন্ত্রাসবাদীরা এক দেশ থেকে অন্য দেশে না চলাফেরা করতে পারে। যদি এমন একটা কৌশল বার করে রাখা যায় যেখানে তাদের অর্থায়নের পথটি বন্ধ হয়ে যেতে পারে, যেখানে তাদের অস্ত্রের যে সম্ভারের যে তাদের কাছে পৌঁছয় সেই পথটিকে বন্ধ করা যেতে পারে, তাহলে পরে সেখানে হয়তো সন্ত্রাসবাদকে আমার মনে হয় যে কমিয়ে আনতে হবে। আর দ্বিতীয়, দেশের অভ্যন্তরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দেশের অভ্যন্তরে যারা সুশীল সমাজে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা উদারপন্থী, তাদেরকে একত্রিত হতে হবে। কারণ তারা যদি একত্রিত না হন এবং তারা যদি এটার বিরুদ্ধে একটা আন্দোলনই বলুন কিংবা তার বিরুদ্ধে একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ না করেন, তাহলে পরে কিন্তু সেখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বেড়ে যাবে। এবং এ ব্যাপারে শিক্ষা ব্যবস্থারও একটা ভূমিকা আছে, কারণ শিক্ষা ব্যবস্থায় যদি বিজ্ঞান মনস্কতাটা শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়, তাহলে আগামী প্রজন্মের যারা শিক্ষিত হবে তাদের মন মানসিকতা কিন্তু অন্যরকম হবে, উদারপন্থী হবে, গণতন্ত্র মনা হবে এবং তারা একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সামনের দিকে এগিয়ে যাবে।
ডক্টর মোয়াজ্জেম, আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন?
আমি শুধু এটুকুই বলতে পারি যে আমার মনে হয় যে সরকারের রাজনৈতিক ভাবে অবস্থানটি আরো সুস্পষ্ট করা দরকার জঙ্গিবাদের ব্যাপারে, এবং সেই অনুযায়ী আসলে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে কৌশলগুলোর কথা ডক্টর সেলিম জাহান বললেন সেই কৌশলগুলো নেওয়া যেতে পারে। আমার মনে হয় যে সন্ত্রাসবাদের ব্যাপারে একেবারে অস্বীকারের জায়গা থেকে জিনিসগুলোকে না দেখে কিভাবে কৌশলী ভাবে এই জিনিসগুলোকে ট্যাকেল দেওয়া যায় সেটির ব্যাপারে আরো প্রস্তুতি নেওয়া। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সরকার দেশের ভিতরে ক্রস বর্ডার টেরোরিজমকে অ্যাড্রেস করবার জন্য আলাদা একটি ইউনিট খুলেছে পুলিশ পুলিশে, আমার মনে হয় সেটি একটি উল্লেখযোগ্য দিক এবং এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত তারা সংগ্রহ করছেন, সেটিও ভালো। কিন্তু একই সাথে যেহেতু বহির্বিশ্বের সাথে এখন নেটওয়ার্কিং এর ব্যাপারগুলো অনেক সহজতর হয়েছে, সুতরাং সেই দিক থেকে এই কমিউনিকেশনের বিষয়গুলোকে আরো নিবিড় ভাবে পর্যবেক্ষণে রাখা এবং এই ধরনের তথ্য উপাত্ত অন্যান্য দেশের সাথে লেনদেনের মাধ্যমে আরো বেশি এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া সেটি প্রয়োজন হবে। সুতরাং শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় হিসেবে এটিকে না দেখে একটি ক্রস বর্ডার বা আন্তর্জাতিক বিষয় হিসেবে দেখে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে সরকারের কৌশল নির্ধারণ করা প্রয়োজন।
আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
হ্যালো, আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর থেকে বলছিলাম। বাংলাদেশে যে শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার প্রচুর রয়েছে, তাদের কর্মসংস্থানের প্রশ্নটি এখন কিন্তু সবচেয়ে বেশি আলোচিত। এই 7% প্রবৃদ্ধির ক্ষেত্রে যে দাবি উঠেছে তাতে এই কর্মসংস্থানের ইতিবাচক কি প্রভাব পড়বে, আর যদি এই দাবি যারা বিরোধিতা করছেন তাদের কথায় যদি সত্য হয় তাহলে এক্ষেত্রে এই কর্মসংস্থানের প্রতি কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় আমার একটু প্রশ্ন রয়েছে, তা হচ্ছে যে আমরা দেখেছি যে ব্যাংক ডাকঘর এসব ক্ষেত্রে যে সঞ্চয়ের একটা দীর্ঘদিনের সঞ্চয়পত্র বা সঞ্চয় করার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের একটা ঝোঁক ছিল, সেখানে লভ্যাংশ কমে যাওয়ায় এই আগ্রহটা যে কমে যাচ্ছে বা তাদের আর্থিক নিরাপত্তার প্রশ্ন দাঁড়াবে কিনা, এই এই দুটো প্রশ্নের আমি একটু জবাব পেলে আমার ভালো লাগবে।
ধন্যবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আরেকজন লাইনে আছেন, সালাউদ্দিন। হ্যালো।
সালাউদ্দিন বলছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বাংলাদেশের এই বছরের প্রবৃদ্ধি নিয়ে সরকার, বিশ্বব্যাংক এবং বিশ্বাসবাদের মধ্যে মতবিরোধ রয়েছে। সরকার প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে দেওয়ার কথা বললেও বিশ্বব্যাংক সর্বোচ্চ 6.8% পর্যন্ত মানতে রাখে। একইভাবে বিশ্বব্যাদের মধ্যেও পক্ষে বিপক্ষে অবস্থান রয়েছে। আবার নিম্ন মধ্য আয়ের দেশ থেকে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সহ জনগণের পার কেজিটা ইনকাম সেটাও বৃদ্ধির ব্যাপারে বিভিন্নমুখী বক্তব্য রয়েছে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশন টক শোতে শুনে থাকি। আমার প্রশ্ন হলো, সার্বিক আর্থিক সূচকে হয়তো দেশের উন্নতি হয়েছে কিন্তু নিম্নবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে বৈষম্য বৃদ্ধির প্রবণতা কিংবা আর্থিক ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম, লুটপাটের সাম্প্রতিক ঘটনাগুলির কতটুকু লাগাম টেনে ধরা গেছে?
এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন একজন, শাহরিয়ার। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ জি, আপনার নাম বলুন এবং কোথেকে বলছেন বলুন।
আমি বলছিলাম মোহাম্মদ ফাহিম শাহরিয়ার কুড়িগ্রাম থেকে।
জি, আপনার প্রশ্ন করুন।
আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে বিএমসি জামাত জোট সরকার যে তাণ্ডব চালালো হরতাল এবং অবরোধের নামে, সে তাণ্ডবে যে বাংলাদেশের অর্থনীতির একটা বড় ক্ষতি হলো, তো সেই ক্ষতিটা যদি না হতো তাহলে কি আমরা 2018 বা 2020 সালের আগেই মধ্যমায়ের দেশে পরিণত হতে পারতাম?
ধন্যবাদ, আমরা বিশেষজ্ঞদের কাছে যাচ্ছি। তিনজনের প্রশ্ন আমরা নিয়েছি। মনিরুজ্জামান, নাসিম আলী, কর্মসংস্থানে 7% প্রবৃদ্ধি কি প্রভাব ফেলতে পারে কিংবা না হলে কি প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নটি করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তার প্রশ্ন ছিল যে সঞ্চয়ের ক্ষেত্রে লভ্যাংশ কমে যাওয়ায় মানুষের সঞ্চয় কম উৎসাহিত হলে অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে। ডক্টর সেলিম জাহান,
প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেখানে আমরা জানি যে প্রবৃদ্ধি হলে পরেই কর্মসংস্থান স্বয়ংক্রিয়ভাবে হবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ অনেক সময় আমরা বিভিন্ন দেশে দেখেছি যে কর্মশূন্য প্রবৃদ্ধি হতে পারে, অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মের সংস্থান বাড়েনি। এখন প্রবৃদ্ধি কর্মসংস্থানে সাহায্য করবে কিনা সেটা নির্ভর করবে সেই প্রবৃদ্ধির প্রকৃতির উপরে। সেই প্রবৃদ্ধি কি সেই সমস্ত খাতে হচ্ছে যেখানে গরিব লোকেরা থাকেন বসবাস করেন, সেই প্রবৃদ্ধি কি সেই সমস্ত খাতে হচ্ছে যেখানে কর্মসংস্থানের একটা সুযোগ আমাদের যুবশ্রেণীর জন্য তৈরি হচ্ছে, সেই প্রবৃদ্ধি কি সেই সমস্ত খাতে হচ্ছে যেখানে আরো নতুন করে কর্মসংস্থানের একটা সুযোগ আছে। যেমন মনে করা যাক যে বাংলাদেশে এখন গ্রামীণ অর্থনীতিতে যে কর্মসংস্থান যেটা হচ্ছে সেটা শুধুমাত্র আমরা যেটাকে বলি কৃষিখাত তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, অকৃষি খাতে যে গ্রামীণ অর্থনীতিতে যেটা আছে সেখানেও কর্মসংস্থান হচ্ছে। সুতরাং এই প্রশ্নের জবাবটি হচ্ছে যে প্রবৃদ্ধির যে প্রকৃতি, প্রবৃদ্ধির যে গতিধারা, প্রবৃদ্ধির যে রকম ফের, তার উপরে কিন্তু কর্মসংস্থানটি নির্ভর করবে। আর দ্বিতীয়ত সঞ্চয়ের ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছে সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা জানি যে প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ প্রয়োজন। এখন সেই বিনিয়োগের একটি প্রধান উৎস হচ্ছে সঞ্চয়, এবং সাধারণভাবে মানুষ তখনই সঞ্চয় করবে যখন সেই সঞ্চয়ের জন্য একটা প্রণোদনা তাদের মধ্যে থাকবে, এবং সেই প্রণোদনার ক্ষেত্রে সুদের হারের একটা বিরাট ভূমিকা আছে, এবং আমার মনে হয় যে এই ব্যাপারটি আমাদের আরো তুলিয়ে দেখা দরকার। আর তৃতীয় এবং শেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি যে অর্থনৈতিক উন্নতি অর্জিত হয়েছে, দারিদ্র্যের আপাতন অনেকখানি কমে গেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের বৈষম্যের দিকেও খেয়াল রাখতে হবে, এবং সেটা শুধুমাত্র আর্থিক বৈষম্য বা আয়ের বৈষম্য নয়, সেটা সুযোগের বৈষম্য। বহু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষা সুযোগে, স্বাস্থ্য সুযোগে গ্রাম এবং শহরের মধ্যে কিংবা বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা বৈষম্য আছে। এখন এই বৈষম্যকে যদি আমরা দূর না করতে পারি বা এই বৈষম্যকে যদি আমরা কমিয়ে না আনতে পারি, তাহলে পরে আমরা যে সফলতা অর্জন করছি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কিংবা দারিদ্র্যের আপাতন কমিয়ে আনার ক্ষেত্রে, সেটাকে আমরা বজায় ক্ষম করতে পারবো না।
জি, ডক্টর গোলাম মোয়াজ্জেম, প্রশ্ন সালাউদ্দিনের ছিল এই বিশেষত নিম্নবিত্ত উচ্চবিত্তের মধ্যে বৈষম্যের ব্যাপারে, যেটা ডক্টর সেলিম জাহান ওখানিকটা আলোকপাত করলেন। সেই সঙ্গে সালাউদ্দিন বলেছেন যে আর্থিক ক্ষেত্রে তাঁর ভাষায় দুর্নীতি, লুটপাতের সাম্প্রতিক ঘটনা কতটুকু লাগাম টেনে টানা দরকার, সেটা একটা প্রশ্ন ছিল, আপনি একটু বলবেন?
আমি একটু তিনটা বিষয় নিয়ে একটু যদি আলাদা আলাদা করে বলি। সাম্প্রতিক বছরগুলোতে যদি আপনি প্রবৃদ্ধির দিকে তাকান, দেখবেন যে প্রবৃদ্ধিটি অনেকটা বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের শ্রোত অবস্থা, এর ভিতরে এই প্রবৃদ্ধি গুলো আমরা দেখতে পাচ্ছি। এর আর একটি অর্থ দাঁড়ায় হচ্ছে এই যে বেসরকারি খাত মূলত কর্মসংস্থানে মূল ভূমিকা রাখে, তাদের সেই জায়গায় ভূমিকাটি তুলনামূলকভাবে কম, এবং সাম্প্রতিক কিছু তথ্য উপাত্তে এটিও দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান কমে, মানে কর্মসংস্থান কমেছে এবং সেটি সেবা খাতে কিছুটা বেড়েছে। ফলে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে আমরা যে প্রবৃদ্ধি দেখছি, যেটি আমরা চাই যে কর্মসৃজনমূলক প্রবৃদ্ধি, সেই জায়গার ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে বলে সাম্প্রতিক সময় এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেটি আমার মনে হয় আগামী দিনে আরো নিবিড়ভাবে দেখার সুযোগ রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে যে জিনিসটি বলা হয়েছে যে সঞ্চয় কমে যাচ্ছে, আমার মনে হয় যে সরকারের যে সমস্ত সুনির্দিষ্ট টার্গেটেড ইনিশিয়েটিভ গুলো রয়েছে এই ইনিশিয়েটিভ গুলো সরকার আসলে প্রকৃতভাবে বাস্তবায়ন করতে সমস্যা হচ্ছে এবং এই প্রত্যেকটি প্রক্রিয়া প্রচুর লিকেজ রয়েছে, ফলে পেনশনের স্কিম যেগুলো রয়েছে সেটি আসলে শুধু পেনশনাররা নিচ্ছেন না, এর সুবিধা নিচ্ছেন অন্যরাও। এবং একইভাবে পারিবারিক সঞ্চয়পত্রের যে সুবিধা রয়েছে সেটি শুধু পরিবারের মধ্যে রাখা যাচ্ছে না, সিস্টেমটি ঠিকমতো কাজ না করার কারণে মনিটরিং সিস্টেমের দুর্বলতার জন্য দেখা যাচ্ছে যে এই সুবিধাগুলো সরকার প্রকৃত যারা তাদের জন্য সীমাবদ্ধ রাখতে পারছেন না, ফলে যেটি হচ্ছে যে সুদের হার যেহেতু কমে যেতে হচ্ছে এই এফেক্ট পড়ছে গিয়ে সরাসরি এই সমস্ত ক্ষুদ্র আয়ের মানুষ বা স্বল্পবিত্ত বা সীমাবদ্ধ আয়ের মানুষের উপর। আমার মনে হয় সরকার যদি টার্গেটেড কিছু ইনস্ট্রুমেন্ট বের করতে পারেন এবং আইডেন্টিফিকেশন যদি আরো টার্গেটেড ওয়েতে করা যায় যেখানে এদেরকে সরাসরি শনাক্ত করা যাবে, তাহলে হয়তো তাদের জন্য সুদের হারটি যথেষ্ট উচ্চ মাত্রায় রেখেও সামগ্রিকভাবে সুদের হার কমিয়ে দিলেও আমার মনে হয় যে এই সমস্ত সমস্যা তাদের ভিতরে অতটা পড়বার কথা না। আরেকটি সমস্যা সাম্প্রতিক সময়ে কনসেপচুয়াল একটা সমস্যা দাঁড়িয়েছে, সেটি হলো মধ্যম আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশের কথা মধ্যে, যেটি পরিষ্কার রাখা দরকার। বিশ্বব্যাংকের যে তত্ত্বীয়ভাবে যে হিসেবটি বলা আছে সেখানে আসলে মধ্যম আয়ের দেশ বলে কোনো ক্রাইটেরিয়া নেই, নিম্ন মধ্যম আয়ের দেশ রয়েছে এবং এরপরে রয়েছে উচ্চ মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ বলে আসলে তেমন কিছু নেই। তবে সরকার যেহেতু রাজনৈতিকভাবে বিষয়গুলোকে প্রমোট করতে চান এবং জনগণও যেহেতু এটিকে সম্পৃক্ততা দেখাচ্ছেন, সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে এই এগিয়ে যাওয়ার প্রবণতাটি হয়তো ভালো, কিন্তু আমরা 2021 সালের আগেই মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব কিনা এই প্রশ্নের উত্তরটি দেওয়াটি আসলে অবান্তর। আর আরেকটি বিষয় বলা দরকার যে হরতাল না হলে প্রবৃদ্ধি আরো বাড়ত কিনা বা মধ্যম আয়ের দেশ আরো আগে হয়ে যেতাম কিনা। আমরা দেখছি যে সরকার যে বছর এই হরতাল হয়েছে সে বছরের প্রবৃদ্ধি প্রাক্কলনে তার আগের বছরের থেকে প্রায় 0.4% বেশি প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি করছেন, কিন্তু আমাদের হিসেবে আমরা দেখছিলাম যে প্রবৃদ্ধি কিছুটা হলেও নেতিবাচক প্রতিক্রিয়া পড়বার কথা ছিল যেটি কিনা সেখানে দেখা যায়নি। ফলে হিসেবের দিক থেকে আমার মনে হয় যে সরকারের প্রাক্কলন উচ্চ মাত্রায় রয়েছে, সুতরাং এই হরতাল না হওয়া বা না হওয়ার কারণে প্রবৃদ্ধিতে বড় রকমের পরিবর্তন সেটি হয়তো হবার কথা না।
ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। এই হরতাল এবং রাজনৈতিক হিংসা হানাহানি অর্থনীতিতে কি রকম প্রভাব ফেলেছে?
এটা অর্থনীতিতে সবসময় দুরকম ভাবে প্রভাব ফেলে। একটা হচ্ছে যে আমরা জানি যে এটা সামষ্টিক অর্থনীতিতে একটা প্রভাব ফেলে, সেটা দেশের জাতীয় আয়ের ক্ষেত্রে হতে পারে, দেশের শিল্পায়নের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আরেকটি প্রভাব হচ্ছে যে সেটা ব্যক্তিগত জীবনেও এবং ব্যক্তিগত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা প্রভাব ফেলে। যারা কর্মজীবী মানুষ তাদের আয় এবং তাদের কর্মসংস্থানের উপরে প্রভাব ফেলে, তাদের একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। এখন এই পুরো ব্যাপারটির আর্থিক মূল্যায়ন কতখানি এটা করা রীতিমতো কষ্টকর, এবং আমার মনে হয় না যে কোনো প্রাক্কলন যে এই হানাহানি এই সহিংসতার ফলে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি সামগ্রিকভাবে এবং সামষ্টিকভাবে এবং সেই সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে এর কোনো প্রাক্কলন সম্ভব নয়। সুতরাং আমার মনে হয় যে এটা না হলে পরে আমরা কখন নিম্ন মধ্যম আয় কিংবা উচ্চ মধ্যম আয়ের দেশে আমরা পৌঁছতে পারবো সেটা বোধ হয় এক ধরনের জল্পনা কল্পনা, এবং আমার মনে হয় যে সেই জায়গাতে বোধ হয় না যাওয়াটাই ভালো।
জি, আমরা একদম প্রান্তিক পর্বে আছি। এক লাইনে যদি আপনাদের কাছ থেকে মন্তব্য চাই ডক্টর সেলিম জাহান, আপনি বাংলাদেশে উন্নয়ন সম্পর্কে কতখানি আশাবাদী?
কতখানি বলতে পারবো না, তবে ভীষণ রকম ভাবে আশাবাদী, কারণ আমি মনে করি যে বাংলাদেশে উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের মানুষের যে কর্মকুশলতা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, উদ্ভাবনী শক্তি আছে সেটা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
ডক্টর গোলাম মোয়াজ্জেম, কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আপনি কতখানি আশাবাদী?
আমি আসলে প্রচন্ড ভাবে আশাবাদী। একদিক থেকে সরকারের ভিতরে এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে উন্নয়নের ব্যাপারে, একই সাথে ব্যক্তি খাতও প্রচন্ড ভাবে উৎসাহী বিনিয়োগ করতে, সুতরাং তার আগামীতে যদি তাদের জন্য সুস্থ বা সুষ্ঠু অবকাঠামো নিশ্চিত করা যায় তাহলে ব্যক্তি খাত যদি এগিয়ে আসে তাহলে এই প্রবৃত্তি এখন যে জায়গায় পৌঁছেছে এটি আসলে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
জি, ডক্টর সেলিম জাহান এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাদের এই আশাবাদের সঙ্গে সুর মিলিয়ে এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।